الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজ্জাল মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আম্বিয়াই কেরাম আলাইহিমুসসালাম ঘটনাবলী এই অনুষ্ঠানের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন আম্বিয়াই কেরাম অর্থাৎ যাদেরকে বলা হয় নবীগণ আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদের জীবনের সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য হয়ে থাকে। কারণ আলহামদুলিল্লাহ আমরা দীন ইসলাম এত সহজে আমরা আমাদের আজকে আমরা জন্মের পর থেকে ইসলাম ধর্ম আমাদের পাওয়ার সৌভাগ্য হচ্ছে, কিন্তু এই দীন ইসলাম অনেক কষ্টেও যারা নবীগণ আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং আমাদের সাহাবাই কেরামদের এবং আউলিয়াই কেরামদের তাদের ত্যাগের বরকতে আজকে আমরা ঘরে বসে মায়ের কোলে দীন ইসলাম পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এই যে আম্বিয়াই কেরাম হাজার হাজার আল্লাহ তাআলার নবী রাসূল তাদের অনেক ত্যাগের বিনিময়ে তাদের অনেক কষ্টভরা জীবনের বিনিময়ে আজকে আমরা এই ইসলাম পেয়েছি, তাদের জীবনের সম্পর্কে অবশ্যই আমাদের জানা উচিত। হয়তো আমাদের মধ্যে এমন অনেকে রয়েছে যারা অনেক শত শত নবীর নামও আমরা জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এই মাদানী চ্যানেল বাংলা আমাদেরকে এমন সুযোগ করে দিয়েছে যে অনেক নবীগণ যাদের সম্পর্কে আমরা হয়তো বা নামও শুনি নাই সেরকম নবীদের জীবনের সম্পর্কে আমাদের জানা সৌভাগ্য হচ্ছে। আসুন আমরা প্রথমত দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি জিয়াই দামাত বরকাতুহুল আলিয়া তার লিখিত রিসালা জিয়াইয়ের দরুদ সালাম, এই দরুদ শরীফের ফজিলত সম্পর্কিত রিসালার মধ্যে তিনি একটি দরুদ শরীফের ফজিলত এভাবে নকল করেন। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তো আসন্ন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরাও নিয়ত করি যে জায়গায় একবার দরুদ শরীফ পাঠ করার দ্বারা আল্লাহ তাআলা দশটি রহমত নাজিল করেন আমাদের উপর, তো আমরা কেনই বা বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে সে সৌভাগ্য দান করুক। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত আমাদেরকে এরকম দরুদ শরীফ পাঠ করার উৎসাহ দেওয়ার জন্য এবং গুনাহ থেকে আমাদের যেন ঘৃণা সৃষ্টি হয়, নেকির প্রতি যেন আমাদের মহব্বত সৃষ্টি হয় সেজন্য একটি নেককার হওয়ার উপায় সম্বলিত রিসালা মাদানী ইনামত দিয়েছেন। জি হ্যাঁ, এই মাদানী ইনামত রিসালার মধ্যে একটি প্রশ্ন এটা রয়েছে, আপনি কি আজকে কমপক্ষে 313 বার দরুদ শরীফ পাঠ করে নিয়েছেন? তো আসুন আমরা এই মাদানী ইনামত রিসালা সংগ্রহ করি আপনাদের নিকটস্থ মাকতাবুল মদিনা থেকে। ইনশাআল্লাহ এই মাদানী ইনামতের উপর আমল করা বরকতে আমাদেরও দরুদ শরীফ পাঠ করার উৎসাহ সৃষ্টি হবে এবং গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী ইনামতের উপর আমল করার সে সৌভাগ্য দান করুক। আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে অনুষ্ঠানের মধ্যে আমরা আল্লাহ তাআলার নবী হযরত আলিয়াসা আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এবং তার পাশাপাশি হযরত শামুইল আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ইনাদের জীবনী সম্পর্কে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা আমরা শ্রবণ করার চেষ্টা করব। আসুন আমরা প্রথমত আমাদের হযরত আলিয়াসা আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ইনার জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আমরা শ্রবণ করে নিই। ঐতিহাসিকগণ এর মতে যে যেমন ঐতিহাসিকগণ রয়েছে ইবনে ইসহাক ইনার মতে রয়েছে যে তিনি হলেন আকতুবের পুত্র আলিয়াসা, অর্থাৎ এই আলিয়াসা আল নবিনা আলাইহি সালাতু ওয়াসাল্লাম তিনি আকতুবের পুত্র ছিলেন। ইবনে আসাকিরের মতে তিনি হযরত ইয়াকুব আল নবিনা আলাইহি সালাতু ওয়াসাল্লামের বংশধর ছিলেন। তার মতে বংশনামা হবে আলিয়াসা ইবনে আদি, অর্থাৎ আলিয়াসা বাবার নাম ছিল আদি, আবার আদি ইবনে শাউল তম ইনার বাবার নাম ছিল, অর্থাৎ শাউল তম, আবার ইনার বাবার নাম ছিল আফরাইম, অর্থাৎ এই হযরত আল ইয়াসা আল নবিনা আলাইহি সালাতু ওয়াসাল্লাম ইনার বংশনামা সম্পর্কে এক বর্ণনাকারী মতে আল ইয়াসা আল নবিনা আলাইহি সালাতু ওয়াসাল্লাম এই আল্লাহ তাআলার নবী তিনি হযরত ইব্রাহিম আল নবিনা আলাইহি সালাতু ওয়াসাল্লাম ইনার বংশধর ছিলেন। সুবহানাল্লাহ। তিনি ছিলেন হযরত ইলিয়াস আল নবিনা আলাইহি সালাতু ওয়াসাল্লামের চাচাতো ভাই, অর্থাৎ আমরা গত কয়েকটি অনুষ্ঠানের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ হযরত ইলিয়াস আল নবিনা আলাইহি সালাতু ওয়াসাল্লাম ইনার জীবনী সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য হয়েছিল। এই হযরত ইলিয়াস আল নবিনা আলাইহি সালাতু ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিল হযরত আলিয়াসা আল নবিনা আলাইহি সালাতু ওয়াসাল্লাম। হযরত ইলিয়াস আল নবিনা আলাইহি সালাতু ওয়াসাল্লাম এর পরেই তিনি নবুয়ত লাভ করেন, অর্থাৎ হযরত ইলিয়াস আল নবীনা আলাইহিস সালাতু ওয়াসালামের পর হযরত আল ইয়াসা আল নবীনা আলাইহিস সালাতু ওয়াসালাম নবুয়ত লাভ করেন। মূলত তিনি হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসালামের সঙ্গীও ছিলেন, পর্বতে হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসালামের সাথে আত্মগোপনকালে তিনিও তার সঙ্গ হিসেবে ছিলেন। ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসালাম চলে যাওয়ার সময় হযরত আল ইয়াসা আলাইহিস সালাতু ওয়াসালামকে তার প্রতিনিধি ও খলিফা নিয়োগ করে যান এবং তার দিনী কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য হযরত আল ইয়াসা আল নবীনা আলাইহিস সালাতু ওয়াসালাম এর উপর দায়িত্ব সোপর্দ করে দেন। হযরত আল ইয়াসা আল নবীনা আলাইহিস সালাতু ওয়াসালাম কতদিন যাবৎ হায়াত পেয়েছিলেন কিংবা তার দাওয়াতি কার্যক্রম কিভাবে সম্পন্ন করেছেন, কুরআন হাদিসে তার কোনো উল্লেখ নেই। তবু এতটুকু বলা যায় যে আল্লাহের যতদিন ইচ্ছে ততদিন তিনি হযরত ইলিয়াস আল নবীনা আলাইহিস সালাতু ওয়াসালামের মিশন ও শরীয়ত মতে মানুষকে হিদায়াত করেছিলেন। তিনি যে নবী ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। প্রিয় পে ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র কোরআনের দোয়া স্থানের মধ্যে কেবল তার নাম অন্যান্য নবীগণের সাথে উল্লেখ আছে, তার জীবন ও কর্ম সম্পর্কেও কোথাও কোনো উল্লেখ নেই, বিদায় ঐতিহাসিকগণ তা উল্লেখ করেননি। সূরা আনআমেও রয়েছে যেমন, যার অনুবাদ কিছুটা এরকম যে, এবং ইসমাইল, ইয়াসা, ইউনুস, লুত প্রত্যেককেই আমি সারা বিশ্বের উপর গৌরবান্বিত করেছি। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করলাম যে হযরত আল ইয়াসা আল নবীনা আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি একজন আল্লাহ তাআলার নবী ছিলেন যার কোনো সন্দেহ নেই, যিনার কথা, যিনার আলোচনা, যিনার নাম মুবারক আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নিয়েছেন। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত আল ইয়াসা আল নবীনা আলাইহিস সালাতু ওয়াসালাম তিনিও তার এই দীন ইসলামের কার্যক্রম চালিয়ে গিয়েছিলেন এবং হয়তোবা তার দীন ইসলামের কার্যক্রমের মধ্যে অনেক বাধা বিপত্তি এসেছিল, কিন্তু তিনিও তার এই কার্যক্রম চালিয়ে গিয়েছিলেন। ইসলামের পতাকাকে সমুন্নীত করার জন্য তারা চেষ্টার মধ্যে লিপ্তই ছিলেন। আসুন মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা হযরত আল ইয়াসা আল নবীনা আলাইহিস সালাতু ওয়াসালাম এনার জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করলাম। এবার আসুন আমরা বিস্তারিত হযরত শামুইল আল নবীনা আলাইহিস সালাতু ওয়াসালাম এনার জীবনী সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমত হযরত শামুইল আল নবীনা আলাইহিস সালাতু ওয়াসালাম এনার নাম মুবারক সম্পর্কে বলা হচ্ছে তার নাম ছিল শামুইল অথবা আশমুইল, এটা বর্ণনার মধ্যে এসেছে। ঐতিহাসিকগণ বলেন শামুইল আল নবীনা আলাইহিস সালাতু ওয়াসালাম হযরত হারুন আল নবীনা আলাইহিস সালাতু ওয়াসালামের বংশধর ছিল। তার বংশনামা হলো শামুইল ইবনে হান্নান ইবনে আকের, এটা ঐতিহাসিকগণ তারা উল্লেখ করেছেন। মুকাতিল এর বর্ণনা মতে বংশনামা হলো আশমুইল ইবনে বালি ইবনে আলকামা, অর্থাৎ এভাবে বলা হচ্ছে যে তিনি ইবনে আজ ইয়ারা আল নবীনা আলাইহিস সালাতু ওয়াসালাম ইনার বংশনামা সম্পর্কে তার বংশনামাটা ইবনে আচরায়া আল নবীনা আলাইহিস সালাতু ওয়াসালাম ইনার বংশনামা হিসেবে এসেছে। মুজাহিদ বলেন তিনি হলেন আশমুইল ইবনে হালফাকা, তার বংশনামায়ের উপরে কেউ বর্ণনা আবার কেউ করেনও নি। হযরত মুসা আল নবীনা আলাইহিস সালাতু ওয়াসালাম এর পরে হযরত ইউসা আল নবীনা আলাইহিস সালাতু ওয়াসালাম, তারপরে এবং হযরত কালেব ইবনে ইউহান্না, এবং তারপরে হযরত হিজকিল আল নবীনা আলাইহিস সালাতু ওয়াসালাম খলিফা বা প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন, সুবহানাল্লাহ। এবং এরা প্রত্যেকেই নিজ নিজ সমকালে তাওরাত শরীফের বিধিবিধান চালু রেখেছিলেন এবং বনি ইসরায়েলকে হেদায়াত ও সংশোধন তারা করতেন। প্রিয় পে ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত হিজকিল আল নবীনা আলাইহিস সালাতু ওয়াসালাম এর পরে বনি ইসরায়েলের অবস্থা খুবই করুণ হয়ে গিয়েছিল, অর্থাৎ তাদের মধ্যে গুনাহের মাত্রা খুব বেশি হয়ে গিয়েছিল। তারা প্রকাশ্যে বিভিন্ন কুফরিমূলক কাজকর্ম তারা লিপ্ত তারা হয়ে গিয়েছিল। এক কথায় বনি ইসরায়েলে তাদের হালত কুফরি কাজের মধ্যে তারা সবসময় ব্যস্ত ছিল। তখন হযরত ইলিয়াস আল নবীনা আলাইহিস সালাতু ওয়াসালাম প্রেরিত হয়েছিলেন। তিনি বনি ইসরায়েলের আজান নামক এক বাদশাহের সহযোগিতায় কিছুটা সংশোধন করেছিলেন বনি ইসরায়েলকে, কিন্তু তারপর পুনরায় বনি ইসরায়েলের অবস্থা খারাপ হয়ে পড়েছিল। আর তখনই হযরত আল ইয়াসা আল নবীনা আলাইহিস সালাতু ওয়াসালাম প্রেরিত হয়েছিলেন। তিনিও তাওরাতের বিধানকে দায়েম ও কায়েম রাখার চেষ্টা লিপ্ত ছিলেন, তাদের মধ্যে পুনঃপ্রচলন করেছিলেন। উল্লেখ্য যে হযরত হিজকিল আল নবীনা আলাইহিস সালাতু ওয়াসালামের পরে বনি ইসরায়েলের এক বংশের মধ্যে খিলাফাত ও সালতানাত ছিল, আর অন্য বংশের মধ্যে ছিল নবুয়ত। অর্থাৎ লাবি ইবনে ইয়াকুব আল নবিনা আলিহি সালাতামের বংশ ছিল নবুয়ত, আর ইয়াহুদ ইবনে ইয়াকুব আল নবিনা আলিহি সালাতামের বংশ ছিল সালতানাত, যেটা বাদশাহী বলা হতো। অর্থাৎ লাবির আওলাদগণের মধ্যে থেকে নবী হতেন, আর বিপরীতে ইয়াহুদার আওলাদগণের মধ্যে হতে বাদশাহ হতো, যেটাকে আমরা কিছুক্ষণ আগে বললাম যে সালতানাত। হযরত আল ইয়াসা আল নবিনা আলিহি সালাতাম এর পর থেকে বনি ইসরায়েলের অবাধ্যতা সীমা অতিক্রম করে ফেলেছিল। তো এই সীমা অতিক্রম করার ফলে তাদের মধ্যে কুফরিমূলক কাজের খুব মাত্রাটা বেশি হয়ে গিয়েছিল, যার কারণে তাদের রাজত্ব কেড়ে নেওয়া হলো এবং আম্বিয়া আগমনের ধারাবাহিকতাও তাদের বংশ থেকে বন্ধ হয়ে গিয়েছিল। আর তাদের উপর ফেরাউনের ন্যায় জালুত নামক একজন অত্যাচারী বাদশাহ নিযুক্ত হয়েছিল। সেই আমালেক ইবনে আদ এর বংশ এবং অত্যন্ত নিষ্ঠুর ও জালিম বাদশাহ ছিল। এর ফলে আমালেকা গোত্রের লোকেরা কিপ্তিদের ন্যায়, কিপ্তি একটা গোত্র ছিল, এই কিপ্তিদের ন্যায় বনি ইসরায়েলের উপর বিভিন্ন প্রকারের জুলুম অত্যাচার শুরু করে দিয়েছিল। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখানে একটা খুব বিষয় আমাদের জরুরি বিষয় লক্ষ্য নিয়ে, সেটা হচ্ছে যে আমরা শ্রবণ করলাম যে বনি ইসরায়েলের লোক তাদের যখন গুনাহের মাত্রা, কুফরিমূলক কাজে কর্মের মাত্রা তাদের যখন বেশি বেড়ে গিয়েছিল, যার কারণে তাদের বংশ থেকে একজন জালিম বাদশাহ ব্যয় হয়েছিল, অর্থাৎ এক কথা বলতে গেলে তাদের মধ্যে গুনাহের মাত্রা বেশি হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের বংশের মাধ্যমে নবী এর যে সৃষ্টি এটা বন্ধ হয়ে গিয়ে একটা বাদশাহের সৃষ্টি, যে বাদশাহটা জালিম ছিল। তাহলে দেখেন মাদানের দর্শক শ্রোতা, যেমন একটা বংশের মাধ্যমে একজন নবী আসে, এটা আল্লাহ তো অনেক বড় নিয়ামত সেই বংশের জন্য। আর ওই বংশ যখন গুনাহের মধ্যে লিপ্ত হয়েছিল, আর ওই বংশ যখন আল্লাহ তার নাফার মনের মধ্যে লিপ্ত হয়েছিল, আল্লাহ তার ওই নিয়ামতকে চিনে নিয়েছিলেন। তো আমরা যখন কোনো একটা নিয়ামত পেয়ে যাই, আমরা নবীদের নিয়ামতের দিকে যাবো না, যেমন আমরা যখন কোনো একটা বিষয় আমাদের দুনিয়াবি ক্ষেত্রে হোক, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেন, বিভিন্ন ধরনের নিয়ামত আমি জানি আল্লাহ তাআলা আমার জন্য আমাকে কি নিয়ামত দিয়েছেন, এবং এই নিয়ামতটার জন্য, এই নিয়ামতের সুক্রিয়া আমি কতটুকু আদায় করছি, এবং এই নিয়ামতটা আল্লাহ তাআলার সন্তুষ্টির মোতাবেক আমি কতটুকু অতিবাহিত করছি, আল্লাহ তাআলার নাফরমানে আমি কতটুকু করছি। কারণ বলা হচ্ছে যখন কোন একটা নিয়ামতের কদর করা হয় না, ওই নিয়ামতের গুরুত্ব দেওয়া হয় না, তখন ওই নিয়ামতটা আল্লাহ তাআলা চিনিয়ে নেন। হয়তো বা এরকম অনেক নিয়ামত আমাদের মধ্যে হয়তো এরকম রয়েছে, অনেক কিছু আমার থেকে আগে অনেক কিছু ছিল আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে, কিন্তু দেখা যায় আমার গুনাহের মাত্রা বেশি হয়ে যাচ্ছে, আমি আল্লাহ তাআলার ইবাদত করছি না, আমি আল্লাহ তাআলার ফরমানবরদারির মধ্যে নাই, তাহলে কিভাবে আল্লাহ তাআলার নিয়ামত আমার কাছে থাকবে। তো আমাদের উচিত, আমরা যদি কল্পনা করে নিয়ামতের সুক্রিয়া আদায় করা আমাদের জন্য সম্ভব নয়, এই আল্লাহ তাআলার নিয়ামতের ক্ষেত্রে আমরা কতটুকু আল্লাহ তাআলার নাফরমানি করি, আর কতটুকু আল্লাহ তাআলার ফরমানবরদারি, আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে আমরা সবসময় চিন্তার মধ্যে থাকি, কিন্তু হয়তো বা দেখা যাবে আমরা আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে আমরা অনেক গাফিলতির মধ্যে রয়েছি, এবং আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে সে নিয়ামতের সুক্রিয়া আমাদের নেই বললে চলে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার নিয়ামতের সুক্রিয়া আদায় করার সে সৌভাগ্য দান করুক। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই গোত্র সম্পর্কে বলা হচ্ছে যে আমালেকার তাদের শহর দখল করে নিল। এই আমালেকা একটি গোত্র ছিল, তো এই আমালেকা গোত্রটা তারা বনি ইসরায়েলদের শহরটা তারা প্রায় দখল করে নিয়েছিল, এবং তাদের অনেক লোককে তারা গ্রেফতারও করে নিয়েছিল। এভাবে সীমাহীন কঠোরতা বনি ইসরায়েল বংশের লোকদের উপর তারা প্রদর্শন করতে লাগলো। এ জালুতি তথা আমালেকা সম্প্রদায়ের মিশর ও ফিলিস্তিনের মধ্যবর্তী রোম সাগরের নিকটে বসবাস করত। এখন বনি ইসরায়েলে না আছে কোনো নবী, আর না আছে কোনো বাদশাহ, তবে বনি ইসরায়েলের নবুয়ত প্রাপ্ত বংশের কেবল একজন অন্তঃসত্ত্বা নারী অবশিষ্ট ছিল। অর্থাৎ যেই বনি ইসরায়েল গোত্র ছিল, এই বনি ইসরায়েলের নবুয়ত প্রাপ্ত বংশের মধ্যে মাত্র একজন সে অন্তঃসত্ত্বা নারীটি অবশিষ্ট ছিল। এখন হয়তো বা যদি কোন নবী এই বনি ইসরায়েলকে বাঁচাতে আসতে পারে, তাহলে এই মহিলার মাধ্যমেই আসতে পারে। তো বলা হচ্ছে তিনি এবং বনি ইসরায়েল সর্বদা দোয়া করত যেন আল্লাহ তাআলা তার গর্ব থেকে কোনো একজন নবী সৃষ্টি করেন, যার দ্বারা আমাদের করুণ অবস্থা পরিবর্তন হবে। তারা সবসময় দোয়া করত, এবং ওই মহিলাও দোয়া করত যেন তাদের বংশের মধ্যে, বনি ইসরায়েল গোত্রের মধ্যে যেন একজন আল্লাহ তাআলার নবী আসে, এবং এই বনি ইসরায়েলের উপর যে অন্য বাদশারা তারা যে জুলুম নির্যাতন করছে, এটা থেকে যেন তারা রেহাই পেয়ে যায়। তারা সবসময় দোয়াটা করত। তো একদিন আল্লাহ তাআলা তাদের এই দোয়াটা কবুল করে নিলেন। এবং তার গর্ব থেকে ওই অবশিষ্ট নারীর গর্ব থেকে আল্লাহ তাআলা হযরত শামউইল আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালাম এর জন্মগ্রহণ লাভ করান। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাহলে এখানে আমরা একটা বিষয় আমরা লক্ষ্য করতে পারি যে হযরত শামউইল আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি এমন একজন নবী যিনি বনী ইসরায়েল গোত্রকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা তার মাধ্যমে এই বনী ইসরায়েল গোত্রকে বাঁচিয়েছিলেন। যে বনী ইসরায়েল গোত্রটি ধ্বংস হতে গিয়েছিল, কিন্তু ওই বনী ইসরায়েল গোত্রকে আল্লাহ তাআলা তার এই যে নবী হযরত শামউইল আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালাম এর মাধ্যমে তাদেরকে বাঁচিয়েছিলেন। এই যে শামউইল নামটা কেন দেওয়া হয়েছে সে সম্পর্কে বলা হচ্ছে, তার মাতা পুত্র সন্তানের জন্য অনেক দোয়া অনেক প্রার্থনা করেছিলেন। যখন তিনি জন্মলাভ করেন তখন তার মা বলেছিলেন, আল্লাহ আমার প্রার্থনা শুনেছেন। সুতরাং সেটি অর্থাৎ শামউইল নামের অর্থ যেটা দাঁড়াচ্ছে সারাংশ সেটা হচ্ছে, আল্লাহ আমার প্রার্থনা শুনেছেন, সুতরাং সেটি তার নাম হয়ে গেল। যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস আলাইহিস সালাতু ওয়াসসালাম সন্তানের জন্য অনেক দোয়া করেছিলেন এবং সর্বদা দোয়া শেষে বলতেন, হে আল্লাহ আমার প্রার্থনা শুনুন, যখন সন্তান জন্ম লাভ করলো তখন সেই দোয়াকে স্মরণীয় করণার্থে তার নাম রাখা হলো ইসমাইল। অর্থাৎ ইসমাইল নামের অর্থ যদি আমরা দেখি তাহলে সারাংশ দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, হে আল্লাহ আমার প্রার্থনা শুনুন। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা এবার জানার চেষ্টা করব হযরত শামউইল আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইনার যে নবুয়ত লাভ সে সম্পর্কে। যখন হযরত শামউইল আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালাম বড় হলেন তখন তাকে বাইতুল মুকাদ্দাসে একজন আলেমের নিকট সুপর্দ করা হলো। তিনি তাকে নিজের সন্তান বানিয়ে নিলেন এবং তাকে খুবই ভালোবাসতেন। তিনি তাকে তাওরাত মুখস্থ করালেন এবং দ্বীনী শিক্ষা দান করলেন। হযরত শামউইল আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ওই একজন আলিম যাকে যার উপর সুপর্দ করা দেওয়া হয়েছিল। যখন তিনি প্রাপ্ত বয়স্ক হলেন তখন এক রাতে তিনি সেই আলেম ব্যক্তির পাশে ঘুমাচ্ছিলেন। হযরত জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই আলেমের কণ্ঠ ধারণ করে তাকে ডাক দিলেন, হে শামউইল। তো এখন এই শামউইল আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি ঘুম থেকে উঠে গেলেন। তো এই যে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়েছিলেন তার উস্তাদের কণ্ঠ ধারণ করে, এখন শামউইল আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালাম মনে করলেন হয়তোবা তার উস্তাদ তাকে ডাকছেন। তো তিনি এখন ঘুম থেকে দ্রুত উঠে আলেম উস্তাদের নিকট গিয়ে বললেন, হুজুর আমাকে কেন ডেকেছেন? উস্তাদ মনে মনে চিন্তা করলেন যে যদি তাকে আমি ডাকিনি বলে তবে সে ভয় পেয়ে যাবে। তো তার উস্তাদ তিনি এটা বুঝে গিয়েছিলেন যে তাকে হয়তোবা কোনো একজন আল্লাহ তাআলার নবী হয়তোবা তাকে কেউ একজন ডাকার জন্য এসেছেন, কোনো একজন ফেরেশতা তাকে ডাকার জন্য এসেছেন। তো এই জন্য উস্তাদ এখানে একটা তিনি এই কথাটা বললেন না যে তাকে আমি ডেকেছি, এই কথাটা তিনি বললেন না হয়তোবা কারণ তিনি ভয় পেয়ে যাবেন। তো এই জায়গায় তিনি এই ভয় পেয়ে যাবেন এটা বলে মনে করে তাকে বললেন যে যাও তুমি শুয়ে যাও। শুয়ে যাওয়ার পর তাকে আবার হযরত জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আবারও ডাকলেন। আবারও যখন ডাকলেন তখন তিনি আবারও চলে গেলেন সেই উস্তাদের নিকট গিয়ে জিজ্ঞাসা করলেন, হুজুর আমাকে কেন ডেকেছেন? তিনি এবারও বললেন, যাও শুয়ে যাও, এবার যদি আমি তোমাকে ডাকি তবে তুমি না বলবে। তখন তিনি গিয়ে শুয়ে গেলেন। তৃতীয়বার হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রকাশিত হয়ে তার সামনে গিয়ে বলল, হে শামউইল, আল্লাহ তাআলা আপনাকে নবী নির্বাচিত করেছেন, স্বীয় সম্প্রদায়ের নিকট যান আর দ্বীনের তাবলীগ ও বিধিবিধান চালু করুন। অতঃপর স্বীয় সম্প্রদায়ের নিকট গেলেন এবং বনী ইসরায়েল এর পূর্ব থেকে নবীগণকে হত্যা ও অমান্য করার অভ্যস্ত জাতি ছিল। তো ফলে তারা তাকেও মিথ্যা প্রতিপন্ন করতে লাগলো আর বলতে লাগলো, আপনি কি এত দ্রুত নবী হয়ে গেলেন? আচ্ছা যদি আপনি নবী হয়ে থাকেন তবে আমাদের জন্য একজন বাদশাহ নিয়োগ দিন যার সাথে আমরা কাফেরদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে জিহাদ করব। অর্থাৎ হযরত শামউইল আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আল্লাহ তাআলার নির্দেশ প্রাপ্তর মাধ্যমে অর্থাৎ জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বললেন যে আপনি নবুয়ত প্রাপ্ত হলেন, তো আলহামদুলিল্লাহ এরপর থেকে তিনি দীন ইসলামের কাজ করা শুরু করে দিলেন। তো আসলেই প্রত্যেক নবীগণের কাজ দীন ইসলামের কাজ করতে গিয়ে তাদের বাধা বিপত্তি আসেই। তো ইনার বেলায়ও তার কোনো বিপরীত হয় নাই, তার যে নেকির কাজ দীন ইসলামের কাজ এর মধ্যে বাধা বিপত্তি এসেছিল এবং তাকে সবাই মিথ্যা প্রতিপন্ন করেছিল, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এভাবে বিভিন্ন মিথ্যা প্রতিপন্ন করে তাকে বিভিন্ন ধরনের তাদের অজুহাত দেখিয়েছিল, ঠিক সেরকমই এই হযরত শামুইল আল নবীনা আলাইহিস সালাম এনাকেও তারা মিথ্যা প্রতিপন্ন করলো এবং তারা তাকে একটা অপশন দিল, তাকে একটা যে শর্ত দিল যে আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আমাদের গোত্রের জন্য একটা বাদশা নিয়োগ দেন। তো সে ব্যাপারে বলা হচ্ছে যে এখানে একটা উল্লেখ্য বিষয় দিয়েছে, সেটা হচ্ছে মনে রাখতে হবে যে তৎকালে নবীগণই ফতোয়া দিতেন বাদশা নিয়োগ দেওয়ার জন্য, অর্থাৎ সৃষ্টির হাকেম হতেন সুলতান বা বাদশা আর সুলতানের হাকেম হতেন নবী, অর্থাৎ এমনকি নবী বাদশা নির্বাচন করতেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই জায়গায় তো হযরত শামুইল আল নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইনার উপর সকল বনী ইসরাঈল গোত্রের লোকেরা বলছিল যে আপনি আমাদেরকে একজন বাদশা নিয়োগ করে দিন। যে বাদশা নিয়োগের যে মাধ্যমটা সেটাও খুব একটা সুন্দর মনোমুগ্ধকর বিষয় ছিল, যে বাদশা কিভাবে নিয়োগ করবে, সেই লোকটা কিরকম হবে এবং সেই লোকটা যোগ্য কিরকম হবে, এটার একটা মাধ্যম ছিল, একটা সুন্দর ঘটনা রয়েছে। আসুন এই ঘটনা শোনার আগে আমি একটি বিষয় আপনাদের কাছে তুলে ধরবো, সেটা হচ্ছে হযরত শামুইল আল নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই আল্লাহ তাআলার নবী, তিনি বনী ইসরায়েলের এমন একজন যে গোত্র থেকে নবী আসতো, যে বংশ থেকে নবী এর জন্ম হতো, সেই নবীর একজন মাত্র মহিলা তিনি বেঁচে ছিলেন, তিনি এই মহিলার মাধ্যমেই দুনিয়াতে আসার সৌভাগ্য হয়েছে। তো এই জায়গায় একটা বিষয় আমি সেটা হচ্ছে যে মা যখন আসলে ন্যাক্কার হয় তখন সন্তানও ন্যাক্কার হয়ে থাকে, এবং যেই মা তার ন্যাক্কার হবে ইবাদত গুজার হবে সেই মায়ের মাধ্যমেই ন্যাক্কার সন্তান লাভের একটা মাধ্যম হতে পারে। আজকাল অনেক মা বাবা এটাও বলে, আমার সন্তান নামাজ পড়ে না, আমার সন্তান বিভিন্ন গুনাহের কাজে চলে গিয়েছে, আমার সন্তান আমার নাফরমান, আমার সন্তান আমার কথা শুনে না, বিভিন্ন তো অজুহাত দেয়। সে মা বাবার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, আমি মা বাবা কতটুকু আল্লাহ তাআলা ফরমা বরদারি করি, আমি মা বাবা কতটুকু আল্লাহ তাআলা ইবাদত গুজার মধ্যে রয়েছি। কারণ বলা হচ্ছে মা বাবা যে জায়গায় ন্যাক্কার হয় সে জায়গায় সন্তানও ন্যাক্কার হয়ে থাকে। আজকে মা বাবা তাদের চিন্তা করা উচিত, আমি আমার ছেলেকে নামাজ পড়ার জন্য বলার আগে আমি কতটুকু নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি, বাবা হলে জামা সহকারে কতটুকু আমার আদায় করছি, আর যদি আমি ছেলেকে আজকে আমি থাকতে আমার ছেলে ভালো হোক আল্লাহ তার রসুলের কাজের মধ্যে থাকুক, তাহলে আমার মা বাবার থেকে চিন্তা করা উচিত তার মা ও বাবা কতটুকু আল্লাহ তাআলার তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের উপর আমল করছে, আল্লাহ তাআলার ফরমান বরদারির উপর আমল করছে। কিন্তু হয়তো দেখা যাবে আজকাল মা বাবা সেই নিজেই গান শোনার মধ্যে লিপ্ত, মা বাবা সেই নিজে মিথ্যা কথা বলার মধ্যে লিপ্ত, তাহলে সেই জায়গায় তার সন্তান কিভাবে ন্যাক্কার হতে পারে? আজকে যদি আমরা একটু চিন্তা করে দেখি, আজকে আমাদের সমাজের মধ্যে মা বাবা যে একটা সন্তানকে সুশিক্ষা দিবে, সন্তানকে দীন ইসলামের সঠিক শিক্ষা দিবে, তাহলে আজকে এই বিষয়টা থেকে আজকে আমরা অনেক দূরে। আজকে মা বাবা আমরা অনেক মুসলমান রয়েছে, কিন্তু আজকে মা বাবা ছেলেকে শিখায়, মা বাবা নিজে গান শোনা গান নাচ এগুলোর মধ্যে লিপ্ত, তাহলে ছেলে আর কোন দিকে যাবে? ছেলে অবশ্যই সেই গান বাজনার মধ্যে দিকে যাবে। আমরা যে কাফেরদের যেগুলো আলোচনা, কাফেরদের যে কাজকর্ম, এগুলো আজকে আমরা আপন বানিয়ে ফেলেছি, আর দীন ইসলামের কাজকর্মকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমরা দূরে সরিয়ে দিচ্ছি, তাহলে কিভাবে আজকে আমাদের সমাজের মধ্যে আমাদের পরিবারের মধ্যে বরকত হবে? তাই উচিত আজকের এই অনুষ্ঠানের মধ্যে আমরা এই বিষয়টা আজকে আমি বিশেষভাবে তুলে ধরবো, সেটা হচ্ছে মা বাবা যখন ন্যাক্কার হয় তখন তার ছেলে সন্তানও ন্যাক্কার হয়ে থাকে। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এই যে মা বাবার ন্যাক্কার হওয়া, এই বিষয়ে আসলে আমরা যখন নিজে একটা ভালো পরিবেশের সাথে থাকবো, নিজের মা বাবা যখন সুন্নতের আমল মধ্যে থাকবে, তাহলে সে সন্তানও নামাজে হবে, সে সন্তানও সুন্নতের আমিলদার হবে। যেমন আজকাল আমরা দেখা যায় মা বাবা সে ঘরে বসে কোন মাদানী চ্যানেল দেখার মধ্যে লিপ্ত রয়েছে, তাহলে সে সন্তানও চেষ্টা করবে সবসময় মাদানী চ্যানেল দেখার মধ্যে লিপ্ত থাকবে। যেমন অনেক সময় বিভিন্ন মাদানী বাহার বিভিন্ন ইসলামী ভাইয়েরা এসে বলে যে আমার ঘর ছোট ছোট বাচ্চা তারা নার্সারি পাঠ করছে, আমার ঘর ছোট ছোট বাচ্চা তারা কোরআন শরীফ তেলাওয়াত করছে, তারা দেখা যায় বিভিন্ন সময় সাল্লু আলাল হাবিব বলে। যেমন আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মধ্যে আমরা বলে থাকি সাল্লু আলাল হাবিব, যার অর্থ এরকমই দাঁড়ায় আসলে আমরা দরুদ শরীফ পাঠ করি। তো ছেলেদের মুখে মুখে এগুলো জারি হয়ে যায় কিসের মাধ্যমে? মাদানী চ্যানেল বাংলা দেখার মাধ্যমে। যারা ঘরের মধ্যে মা বাবা রয়েছে তারাও যে যদি ঘরে বসে মাদানী চ্যানেল বাংলা দেখে, হয়তো তাদের ঘরের সন্তানের ছেলেদের মুখে নাশরী জারি হয়ে যাবে, এভাবে বিভিন্ন আরবি বিভিন্ন কোরআনে পাকের তেলাওয়াত জারি হয়ে যাবে, ভালো কিছু শিখবে যেটা দীন ইসলামের মধ্যে জায়েজ রয়েছে। কিন্তু আজকে ওই ঘরের মধ্যে মা বাবা বসে যদি টিভির সামনে সিনেমা গান বাজনা এগুলো দেখে, তাহলে তার সন্তান কিভাবে, তার সন্তানের মুখে কিভাবে নাশরীফের আওয়াজ আসবে? হয়তো দেখা যায় আজকে ছোট ছোট বাচ্চা অনেক পরিবারের মধ্যে তার এই ছোট অবস্থায় সে গান বাজনা তার মুখের মধ্যে জারি, কি কারণে? হয়তোবা তার ঘরের মধ্যে টিভির মাধ্যমে অথবা মোবাইলের মাধ্যমে সে সিনেমা নাটক নিয়ে ব্যস্ত, মা বাবা দেখছে আর মা বাবা থেকে দেখে দেখে তার সন্তান ব্যস্ত। তা আজকে যদি ওই মা বাবা ঘরে বসে যদি নার্সারিতে তেলাওয়াত শ্রবণ করতো মাদানী চ্যানেলে বাংলার মাধ্যমে হোক, হয়তো বলছো সে মা বাবা ঘরে বসে যদি ইলমে দিন শ্রবণ করতো তাহলে তার সন্তান নেককার হতো, তার সন্তান নাসরে পাঠ কারি ওয়ালা হতো, তার সন্তান কোরআনে করিম তেলাওয়াত কারি হতো। কিন্তু আজকে আমরা দেখা যায় আফসোস লাগে, একজন মুসলমানের ছেলে সে ছোট ছোট বাচ্চা তার মুখের মধ্যে গান বাজনা, সে কোথায় শিখেছে গান বাজনা? তাকে তোকে জন্মের পর থেকে গান বাজনা শিখে আসে নাই, তার মায়ের পেট থেকে সে এসেছে, তার মা বাবা থেকে শিখেছে, তার পরিবার তার বড় ভাই থেকে শিখেছে, তার পরিবারে তার বড় বোন থেকে শিখেছে এই গুনাহের কাজকর্ম। তাই আমাদের উচিত আমি যখন নেককার হব, আমি মা বাবা যখন নামাজে ওয়ালা হব, যখন আমি সুন্নতের আমিলদার হব, তখন আমার সন্তানও সুন্নত ওয়ালা হবে, আমার সন্তানও নামাজে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষেত্রে নিজেকে নেককার হওয়ার এবং আমার প্রতিটি কাজকর্ম আমার প্রতিটি ক্ষেত্রে আমার সন্তান আমাকে ফলো করছে, আমার সন্তান আমাকে সে অনুসরণ করছে, আমি কি করছি, আমি কি কথাবার্তার সময় মিথ্যা কথা বলছি, আমি কথাবার্তার সময় কি আমার সুন্নত অনুযায়ী কথাবার্তা হচ্ছে, আমার চলাচরিত্র সব কিছু সুন্নত অনুযায়ী হচ্ছে? যদি সুন্নত অনুযায়ী হয় তাহলে আমার সন্তানও সুন্নতের আমিলদার হবে। তাই আমাদের উচিত মা বাবাকে নেককার হওয়া, ইনশাআল্লাহ আজ্জাবাজাল এর দ্বারা নিজের ঘরের মধ্যে মাদানি পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। আপনি হয়তো অনেক অনেক কিছু পরিলক্ষিত করেছেন, আপনার ঘরের মধ্যে যখন মাদানি সেন্টার বাংলা চলা শুরু হয়ে গিয়েছিল তারপরে থেকে হয়তো আপনার ঘরের মধ্যে কেউ যদি নামাজ থেকে সে নামাজি বে নামাজ থেকে সে হয়তো নামাজে হওয়ার চেষ্টা লিপ্ত ছিল, কারো মুখে যদি বিভিন্ন গান বাজনার মুখে জারি ছিল, কিন্তু হয়তোবা সেই মাদানি সেন্টার বাংলার মাধ্যমে নাজ শরীফ শুনতে শুনতে সেও হয়তোবা নাজ শরীফ পাঠ কর্ণওয়ালা হয়ে গিয়েছে। তাই বলবো নিজের ঘরের মধ্যে মাদানি সেন্টার বাংলা এটা জারিয়া সারি রাখেন, তার পাশাপাশি আশেপাশে সবাইকে নেকির দাওয়াত দেন, এবং ঘরে যারা পুরুষ রয়েছে যারা ইসলামী ভাই রয়েছেন আপনারা সবাই চলে আসুন দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নত বাড়াই দিতে মাই, প্রত্যেক বৃহস্পতিবার এশার নামাজের পর হয়ে থাকে, এবং চলে আসুন দাওয়াত ইসলামী তিন দিনের মাদানী কাফেলায়। ইনশাআল্লাহ নিজেকেও নেককার বানানোর, নিজেকে গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হওয়ার মন মানসিকতা সৃষ্টি হবে, এবং তার পাশাপাশি অন্যকেও নেকির দাওয়াত দেওয়ার সে সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নিজেকে নেককার হওয়ার এবং অপরকে নেককার বানানোর, নিজেকে গুনাহ থেকে বাঁচানোর এবং অপরকে গুনাহ থেকে বাঁচানোর সে সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক, এবং মাদানী সেন্টার বাংলা দেখতে থাকুন ইনশাআল্লাহ আজ্জাবাজাল এর দ্বারা নিজের ঘরের মধ্যেও ইসলামিক পরিবেশ মাদানী পরিবেশ ইনশাআল্লাহ সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা আমরা যে শামুইল আলবেন আলী সালাত ওয়াসালাম ইনার সম্পর্কে শ্রবণ করেছি, এবং ইনি যেভাবে জন্মগ্রহণ করেছিলেন যেই বনি ইসরায়েলের একজন মেয়ের মাধ্যমে, তো আল্লাহ তাআলা আমাদেরকে এক্ষেত্রে আমল করার যা কিছু শিক্ষা অর্জন করলাম সেগুলো শ্রবণ করে নিজে আমল করার এবং অপর কাছে পৌঁছে দেওয়ার সে সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।